বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করু, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ বুধবার 12 জানুয়ারি, 28 পৌষ এবং ফার্সি 22 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আক্তার জাহান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে facebook.com/radiotehranbn। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। আমাদের এ অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ্র 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে ভিয়েনায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় পাশ্চাত্যের গড়িমসি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি বিধিনিষেধ আরোপের সমালোচনা করে বিএনপির বক্তব্য সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সেনাবাহিনীর উপপ্রধান বলেছেন ইরানের সঙ্গে পারবে না জেনেও দখলদার ইসরায়েল চেঁচামেচি করে যাচ্ছে। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের কয়েকটি বহরে একের পর এক বোমা হামলা, মার্কিন সেনা বিতাড়নে লক্ষ্য। কোভিড-19 উচ্চ ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের ঢাকা ও রাঙামাটি জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এবং ভারতের মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন উত্তরপ্রদেশে অখিলেশ মুসলিম রাজনৈতিক নেতৃত্বের বিরোধী। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেন দাদরাস বলেছেন ইরানকে মোকাবেলা করার শক্তি দখলদার ইসরায়েলের নেই। তিনি আজ সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরও বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের চিৎকার চাঁচামেচির কারণ হল তারা জানে ইরানের সঙ্গে পেরে উঠবে না এবং কখনো যদি ইরান খেপে গিয়ে জবাব দেয় তাহলে ইসরায়েলের আর উঠে দাঁড়ানোর শক্তি থাকবে না। মোহাম্মদ হোসেন দাদরাস আরও বলেছেন বিশ্বের বৃহৎ শক্তিগুলো ইরানের সঙ্গে আলোচনায় বসেছে দেশটির শক্তিমত্তার কারণে। জাতীয় ঐক্য ও বিঘ্ন সর্বোচ্চ নেতার কল্যাণে এই শক্তি অর্জিত হয়েছে। ইরানের এই কমান্ডার বলেন কার্যক্ষেত্রে যেসব বিষয় সশস্ত্র বাহিনীকে সহযোগিতা করে সেগুলো হল ধৈর্য, সহনশীলতা, দৃঢ়তা ও প্রজ্ঞা। এগুলো একজন যোদ্ধাকে নিয়মকানুন মেনে চলতে এবং অন্যান্য বিষয় মোকাবেলা করতে শক্তি যোগায়। মধ্যপ্রাচ্যে গত কয়েক বছরের নানা সংকট ও অনিরাপত্তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন প্রতিবেশী দেশগুলোতে বিশৃঙ্খলা সহ নানা ঘটনা ঘটলেও ইরানে পরিপূর্ণ নিরাপদ রয়েছে। ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত এবং এসব হত্যাকাণ্ডের হোতারা অবশ্যই শাস্তি পাবে। এক টুইটার বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের বিচার বিভাগের উপপ্রধান ও মানবাধিকার বিষয়ক অধিদপ্তরের সচিব
কাজেম গারিবাবাদী। তিনি মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, আজ ইরানের অন্যতম তরুণ বিজ্ঞান প্রতিভা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শহীদ মোস্তফা আহমদের অবসানের শাহাদাত বার্ষিকী। তিনি বেসামরিক পরমাণু প্রযুক্তির উন্নয়ন ও স্থানীয়ভাবে ইরানে এই প্রযুক্তির বিস্তারে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। এরপর গরিবাবাদী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত এবং এসব হত্যাকাণ্ডের হোতারা অবশ্যই শাস্তি পাবে। ইরানের রাজধানী তেহরানের অদূরে নাতাঞ্জ পরমাণু স্থাপনা প্রতিষ্ঠার অন্যতম কারিগর ছিলেন শহীদ মোস্তফা আহমদের অবসান। 2012 সালের 11 জানুয়ারি তেহরানের আল্লামা তাবাতাবাই বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন সায়েন্স ফ্যাকাল্টির সামনে তার গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে মাত্র 32 বছর বয়সে শহীদ হন রওশান। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে চীন 2021 সালে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে। 2018 সালের পর এটি ছিল ইরান থেকে চীনের সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করার রেকর্ড, মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গে খবর দিয়েছে। 2021 সালে ইরান ও ভেনিজুয়েলা থেকে চীন 32.40 কোটি ব্যারেল তেল কিনেছে। 2018 সালে এ পরিমাণ ছিল 35.20 কোটি ব্যারেল। 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন এবং ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। সে সময় তিনি বলেছিলেন, ইরানের তেল বিক্রির পরিমাণ শূন্যতে নামিয়ে আনার জন্য তিনি সমস্ত রকমের ব্যবস্থা নেবেন, কিন্তু তার সে প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ধীরে ধীরে ইরান আন্তর্জাতিক বাজারে আবার তেল বিক্রি বাড়াতে সক্ষম হয়। শুধু তাই নয়, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান ভেনিজুয়েলায় এবং লেবাননে জাহাজ ভর্তি তেল পাঠায়। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের কয়েকটি বহরে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব বহরে করে সামরিক রসদ নেওয়া হচ্ছিল। ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ সঙ্গে সম্পর্কযুক্ত গণমাধ্যম সাবেরি নিউজ জানিয়েছে, রাজধানী বাগদাদের দক্ষিণে এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মোসান্নায় মার্কিন সামরিক বহরের উপর এসব হামলার ঘটনা ঘটেছে। সাবেরিন নিউজের খবরে বলা হয়েছে, বাগদাদের দক্ষিণে রজব এলাকায় আজ সকাল 7:30 দিকে রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে মার্কিন একটি সামরিক ট্রাকে হামলা চালানো হয়। তবে ওই হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এই বিস্ফোরণের অল্প কিছুক্ষণ পরে আদভানিয়া শহরে একটি মার্কিন রসদবাহী বহরের উপর বোমা হামলা হয়। ইরাকি প্রতিরোধ আন্দোলন উলুল আল আজম এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। আজ সকালে রাজধানী বাগদাদের দক্ষিণ পূর্বে অবস্থিত সামাওয়া শহরে মার্কিন সেনা বহনকারী একটি গাড়ি বহরে হামলা চালানো হয়। খবরে বলা হয়েছে, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ এর দায় স্বীকার করেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। করোনা ভাইরাস কোভিড-19 উচ্চ ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের ঢাকা ও রাঙামাটি জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এছাড়া 6টি জেলাকে হলুদ জোন এবং 54টি জেলাকে গ্রিন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় ঢাকা ও রাঙামাটি জেলাকে রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই দুই জেলায় করোনা সংক্রমণের হার বর্তমানে 10% থেকে 19%। বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন এই তিন ভাগে ভাগ করে দেখানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী করোনা সংক্রমণের বিস্তার বিবেচনায় মধ্যম পর্যায়ে বা হলুদ জোন ঝুঁকিতে রাখা হয়েছে যশোর সহ সীমান্তবর্তী 6 জেলাকে। জেলাগুলো হচ্ছে রাজশাহী, রংপুর, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর ও যশোর। এসব জেলায় করোনা সংক্রমণের হার বর্তমানে 5% থেকে 9% অবস্থান করছে। আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে দেশের 54টি জেলা। এদিকে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে উন্মুক্ত স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ এবং গণপরিবহনে অর্ধেক যাত্রী সহ 11 দফা নির্দেশনা দিয়ে গত সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে। এ সময় উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ বন্ধ থাকবে। সরকারি বিধিনিষেধের অন্যান্য নির্দেশনাগুলো হচ্ছে, দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা বিক্রেতা এবং হোটেল রেস্তোরাঁ সহ সব জনসমাগম স্থলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। অফিস আদালত সহ ঘরের বাইরে আবশ্যিক মাস্ক ব্যবহার করতে হবে। রেস্তোরাঁয় খাবার খেতে এবং আবাসিক হোটেলে থাকতে হলে টিকার সনদ প্রদর্শন আর 12 বছর ঊর্ধ্বের সব শিক্ষার্থীকে টিকার সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেয়া হবে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের মজলিস ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সম্পর্কে বলেছেন, উত্তরপ্রদেশে অখিলেশ মুসলিম রাজনৈতিক নেতৃত্বের বিরোধী। আজ এক গণমাধ্যমে এ ধরনের মন্তব্য প্রকাশ্যে এসেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সম্পর্কে বলেছেন, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব মুসলিম রাজনৈতিক নেতৃত্বের বিরোধী। আজ বুধবার হিন্দি গণমাধ্যম abplive.com তার এই ধরনের মন্তব্য প্রকাশ এসেছে। উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সম্প্রতি মিম প্রধান ওয়াইসির বিরুদ্ধে বিজেপিকে সমর্থন ও লাভবান করার অভিযোগ তুলেছিলেন। এ প্রসঙ্গে ওয়াইসি বেসরকারি টেলিভিশন চ্যানেল abplive.com দেয়া বিশেষ সাক্ষাৎকারে অখিলেশ যাদবকে টার্গেট করে বলেন,
ইনকো ইয়ে লাগতা হ্যায় কি মুসলমান কি লিডারশিপ কভি না উভরে উত্তর প্রদেশ মে, কভি লিডারশিপ পলিটিক্যাল লিডারশিপ না উভরে, ক্যুনকি ইয়ে সমঝতে হ্যায় কি মে যাদব হুঁ অর মে 9% হুঁ অর মুসলমান 19% হ্যায়। আগর ইয়ে লিডারশিপ ডেভেলপ হোগি তো হিস্সেদারি কি বাত হোতি হ্যায়, হম তুমারে আচ্ছে বুরে কা ফয়সলা করেঙ্গে।
বলছিলেন ওয়াইসি। তিনি বলেন, উনি মনে করেন উত্তরপ্রদেশে মুসলিমদের রাজনৈতিক নেতৃত্ব যেন কখনোই উঠে না আসে, কারণ উনি এটা বোঝেন যে আমি যাদব এবং আমি 9% এবং মুসলিমরা 19%। মুসলিম নেতৃত্ব তৈরি হলে অংশীদারিত্বের প্রশ্ন চলে আসবে। তারা মনে করে আমরা তোমার ভালোমন্দের বিষয়ে সিদ্ধান্ত নেব এবং আমরা তোমাকে বন্দি ও গোলাম বানিয়ে রাখব, এমনকি মঞ্চেও আসতে দেব না, মঞ্চে এলেও বসতে দেব না। এসব কী ধরনের কার্যকলাপ? ওয়াইসি বলেন, উত্তরপ্রদেশের প্রতিটি সমাজের একটি রাজনৈতিক গুরুত্ব রয়েছে। একইভাবে আমাদেরও একটা চেষ্টা আছে যে উত্তরপ্রদেশে 19% মুসলিম, যাদেরকে এসব দল কোনো রাজনৈতিক নেতৃত্ব তৈরি হতে দেয়নি। বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। নেতৃত্ব বিকশিত না হলে সেই শ্রেণীর উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
একটু বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আমেরিকা থেকে আসা 2 ডজনের বেশি বিমানকে চীনে নামতে না দেওয়ার নির্দেশ দিয়েছে বেজিং সরকার। আমেরিকায় করোনা ভাইরাসের উচ্চমাত্রার সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর চীন এই সিদ্ধান্ত নিল। গতকাল চীনের বেসামরিক বিমান প্রশাসন আমেরিকা থেকে আসা 22টি ফ্লাইটের অবতরণ বাতিল করে দেয়। মার্কিন ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে তারা শুক্রবার ডেট্রয়েট থেকে সাংহাই যাওয়ার বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। চীনের বেসামরিক বিমান প্রশাসন বলেছে তারা ডেল্টা এয়ারলাইন্সের সিয়াটেল থেকে সাংহাই যাওয়ার আরও 2টি ফ্লাইট বাতিল করবে। এছাড়া সামনের সপ্তাহে ডেট্রয়েট থেকে সাংহাই যাওয়ার 6টি ফ্লাইট বাতিল করবে। সব মিলিয়ে এই এয়ারলাইন্সের মোট 10টি ফ্লাইট বাতিল হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকা থেকে যাওয়া বহু সংখ্যক যাত্রীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছে চীন। কিউবার কুখ্যাত গুয়ান্তনামো বে কারাগার বন্ধের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর। গতকাল 11 জানুয়ারি আমেরিকার টিন ভোগ নামে একটি ম্যাগাজিনের মন্তব্য কলামে একথা বলেন তিনি। ইলহান ওমর বলেন, 20 বছর আগে এই দিনে বন্দীদেরকে কালো কাপড়ে মাথা ঢেকে কমলা রঙের স্যুট পরিয়ে কারাবন্দী হিসেবে কুখ্যাত গুয়ান্তানামো কারাগার চালু করা হয়। এরপর থেকে এ পর্যন্ত সেখানে বন্দীদের ওপর মারাত্মক ধরনের অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে 4+1 গ্রুপের সাথে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে, তবে পাশ্চাত্য তাদের প্রতিশ্রুতির ব্যাপারে গড়িমসি করছে বলে অভিযোগ রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ভিয়েনায় বৈঠক অব্যাহত থাকলেও পাশ্চাত্য বিশেষ করে যুক্তরাষ্ট্র এখনও গ্রহণযোগ্য সমঝোতার ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা দেখাতে ব্যর্থ হয়েছে। ভিয়েনায় বিরামহীন আলোচনা থেকে বোঝা যায় সংলাপ এগিয়ে গেলেও বেশ কিছু বিষয়ে এখনও মতবিরোধ রয়ে গেছে। পর্যবেক্ষকরা বলছেন, বহু বিষয়ে আলোচনায় অগ্রগতি হলেও পাশ্চাত্যের দেশগুলোর স্বেচ্ছাচারিতা এবং বাড়তি দাবি দেওয়ার কারণে সংলাপ প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছে। পাশ্চাত্য একদিকে আলোচনা অব্যাহত রাখার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলছে, অন্যদিকে তারা ক্ষণে ক্ষণে নিজেদের নীতি পরিবর্তন করায় এবং বর্তমানে যেসব বিষয়ে অগ্রগতি হয়েছে তা উপেক্ষা করায় আলোচনা ধীর গতিতে এগোচ্ছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জা ইভ লুদ্রিয়া গত বুধবার বলেছেন, ডিসেম্বর থেকে শুরু হওয়া তেহরানের উপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইরান ও বৃহৎ শক্তিগুলোর মধ্যকার আলোচনায় অগ্রগতি হলেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে এখনও বহু সময় লাগবে। এবারের ভিয়েনা আলোচনায় ইরান কিছু প্রস্তাব তুলে ধরে তাদের পরিষ্কার অবস্থান জানিয়ে দিয়ে বলেছে, ন্যায্য অধিকার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না এবং প্রতিপক্ষরা যদি ইরানের দাবি অনুযায়ী নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে ফের সমঝোতা হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান নতুন করে সমঝোতায় পৌঁছার জন্য পাশ্চাত্যকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ভিয়েনা বৈঠকে আমরা এখনও পাশ্চাত্যের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিতে দেখিনি, তাই ধারণা করা হচ্ছে দ্রুত একটি সমাধানে পৌঁছার কোনো চিন্তা পাশ্চাত্যে নেই এবং তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে গড়িমসি করছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েল ভিয়েনা আলোচনাকে প্রভাবিত করার চেষ্টা করছে। ইরানের সাথে কোনো সমঝোতা হলে তারা অনবরত হুমকি দিয়ে যাচ্ছে সবাইকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আবারও ভিয়েনায় সম্ভাব্য সমঝোতার ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইরানের সঙ্গে যে সমঝোতাই হোক না কেন তাতে ইসরায়েলের কিছুই আসে যায় না এবং তেল আবিব তা মানতে বাধ্য নয়। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতায় পাশ্চাত্যের দেশগুলো একদিকে ইসরায়েলি হুমকির বিষয়ে নীরব রয়েছে, অন্যদিকে তারা পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করারও দাবি করছে, যা থেকে আলোচনায় তাদের আন্তরিকতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে উন্মুক্ত স্থানে কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ সহ বাস ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন এবং এরকম 11টি ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল ১৩ জানুয়ারি থেকে উন্মুক্ত স্থানে কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ সহ বাস ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন এবং এরকম ১১টি ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে দেশের প্রধান বিরোধী দল বিএনপি ধারণা করছে, চলমান নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রেখে করোনা সংক্রমণ রোধের কথা বলে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে সভা সমাবেশ এর উপরে বিধিনিষেধ আরোপ করেছে আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের এমন প্রতিক্রিয়া জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অকারণে ও ষড়যন্ত্রমূলকভাবে দেশের বিভিন্ন স্থানে বিএনপির জনসমাবেশে সরকার ও ক্ষমতাসীন দল একক কিংবা যৌথভাবে বাধা সৃষ্টি করার পরও জনগণ তা প্রতিহত করে সফলভাবে সমাবেশ অনুষ্ঠান করায় সরকার জনগণের এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধ আন্দোলনকে বাধা করার জন্য কোভিড-১৯ এবং অমিক্রনকে ঢাল হিসেবে ব্যবহার করছে। রাজধানী সহ মহানগরী এবং দূরপাল্লার যানবাহনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্তে ভোগান্তি বাড়বে বলে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসীরা।
বাণিজ্য মেলা খুলে রাখছি, অফিস আদালত সব খোলা, অথচ হচ্ছে বাস হচ্ছে হাফ হিসাবে যাত্রী নিয়ে আমি চালাবো, বিশৃঙ্খলা একটা পরিস্থিতি সৃষ্টি হবে।
অফিস আমাদের কোনো ব্যবস্থা করেনি, আর এই পাবলিক বাসে যেতে হয়।
এদিকে সবকিছু খোলা রেখে হোটেল রেস্তোরাঁ বিষয়ে প্রজ্ঞাপনে আলাদাভাবে উল্লেখ করায় পর্যটন সেক্টরে এর নেতিবাচক প্রভাব শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ জানিয়েছেন, জনসাধারণকে সম্পৃক্ত না করে শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে বিধিনিষেধ কার্যকর করা যাবে না।
জনস্বাস্থ্য সমস্যা অবশ্যই জনগণকে সম্পৃক্ত করতে হবে, যখন মানুষ উইলিং থাকে, ইচ্ছুক থাকে, তখন আপনার আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ সেটা সাহায্য করবে। কিন্তু আমাদের ২ বছরের সংক্রমণ শেষ হওয়ার চলার পরেও কিন্তু আমরা সেই জায়গায় যাইনি যে আমরা একটা নির্দেশ দিলেই বা পুলিশ যদি টহল দেয় আমরা এটাকে এনফোর্স করবো। বাংলাদেশে কিন্তু এখনো অধিকাংশ মানুষ টিকা নিতে পারেনি, সেক্ষেত্রে এই অমিক্রনের প্রভাব যে ইউরোপের মতো হবে এটা কিন্তু বলা যায় না। কাজে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। আজকে সরকার হতে চেষ্টা করছে সর্বাত্মক বিধিনিষেধে না গিয়ে আংশিক বিধিনিষেধ কার্যকরী করা, তাহলে মাঝামাঝি পথে আসতে হবে, কারণ আমাদের
ওদিকে এত কিছু বিধিনিষেধের মাঝেও চলমান বাণিজ্য মেলা স্থগিত করেনি সরকার। ১ ফেব্রুয়ারি থেকে বই মেলার প্রস্তুতি চলছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন বন্ধের ঘোষণাও আসেনি। ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সিটি নির্বাচন এবং টাঙ্গাইল ৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের পূর্ণ প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন আপনারা, এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা, শ্রোতা বন্ধুরে স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। এখনকার জীবনযাপনে যে রোগগুলোর সম্ভাবনা সবচেয়ে বেড়ে গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রেন স্ট্রোক। আকস্মিক মৃত্যুর পেছনে স্ট্রোকের ভূমিকা অনেকটাই। তো স্ট্রোক নিয়ে আলোচনার তৃতীয় পর্ব শোনা যাক আজ, আর এ বিষয়ে কথা বলবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান। বিশিষ্ট এই চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। জনাব ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান, ব্রেন স্ট্রোক কি, কেন হয়, কারণগুলো কি, পরীক্ষা নিরীক্ষা এসব বিষয়ে আপনি কথা বলেছেন, তো স্ট্রোকের ভয়াবহতা নিয়ে আজ আপনার কাছে জানতে চাইব। এই ব্রেন স্ট্রোক কি খুবই ঝুঁকিপূর্ণ?
এটা মরণ ঘাটির থেকে ব্রেন স্ট্রোকে যেটা হয় সেটা কিন্তু মৃত্যুর থেকে আমাদের ডিজেবল করে দেয় খুব বেশি, এবং এটা দিনকে দিন বেড়েই চলছে। এটার স্পেসিফিক ডেটাটা এই মুহূর্তে থেকে আমি ইয়ে করতে পারছি না আসলে।
জি ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে যদি এক কথায় বলতে বলা হয় আপনাকে, প্রধান ঝুঁকির উপাদানটা কি, তাহলে আপনি কি বলবেন?
এখানে প্রধান কোর্স বলতে আসলে আমাদের বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড আসলে ডায়াবেটিসটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে, ডায়াবেটিসের শিক্ষাটা এত বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে যে আমার প্রত্যেকটা পরিবারে একজন একজন ডায়াবেটিস, এবং এখন পর্যন্ত আমার কাছে মনে হয় ডায়াবেটিস হচ্ছে সবচেয়ে মারাত্মক স্ট্রোকের জন্য মারাত্মক ভাবে মানে দায়ী হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসটা এখন জেনেটিক ডিজিজ হওয়ার কারণে এটা খুব যে প্রিভেন্ট করা যায় সেটাও না, শুধুমাত্র আমরা আমাদের লাইফস্টাইল মডিফাই করে কিছুটা আমরা হয়তো এটা থেকে বেঁচে থাকতে পারবো। দ্বিতীয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের ড্রাগের যেটা ড্রাগ বলতে আমি সিগারেট স্মোকিং এর কথা বলছি, এটাও খুব মারাত্মক আকারে বেড়ে যাচ্ছে আমাদের দেশে, এবং এত বেশি আমরা এটাকে এদিকে প্রত্যেকটা ফ্যামিলিতে কেউ না কেউ স্মোকার আছে। এই দুইটাকে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় হাইপারটেনশন বা লাইফস্টাইল এর অন্যান্য যে আমাদের আমাদের অনিয়ম রয়েছে, আমাদের কোলেস্ট্রল এর পরিমাণ যেটা ডিসলিপিডেমিয়া বা হাইপারলিপিডেমিয়া বলে সেই জিনিসগুলো দিকে নজর দেওয়া দরকার। এইগুলো মোটামুটি সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এই কারণে ডায়াবেটিস, তারপর হচ্ছে আমাদের হাইপারটেনশন, আমাদের কোলেস্ট্রল এর মাত্রা, আমাদের লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া, এই জিনিসগুলোই হচ্ছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা স্ট্রোক নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমানের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, স্ট্রোকের প্রধান ঝুঁকির জায়গাটা বা কি কি কারণে ব্রেন স্ট্রোক হতে পারে তা আপনি বুঝিয়ে দিলেন, তো এবারে চিকিৎসা খরচ নিয়ে একটু কথা বলতে চাইব। আমাদের দেশের মানুষ সাধারণত মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত, রোগ হলে চিকিৎসা করানোটা তাদের জন্য খুবই দুর্বিষহ। তো স্ট্রোকের রোগের চিকিৎসার জন্য মোটামুটি যদি খরচের একটা ধারণা দেন।
এটা ইয়ার সাথে জানাচ্ছে যে আসলে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেটা কন্ট্রিবিউশন সেটা কিন্তু হসপিটালে বলতে গেলে খরচ লাগে না। আমাদের একটা টিকিট 10 টাকা দিয়ে কিনে যখন সে ভর্তি হয়ে যাবে মোটামুটি সব ওষুধ কিন্তু ওরা পেয়ে যায় হসপিটালে। আর স্ট্রোকের জন্য আমরা প্রথম যে ইয়াগুলো বললাম যে এখানে ইন্টারভেনশন অথবা আমাদের দামি ইঞ্জেকশন যেটা সেটাও 3.5 ঘন্টার মধ্যে না হলে দেওয়া যায় না, সেইগুলো তো আর সবাই পায় না। সুতরাং বাকি খরচ যেগুলো সেগুলো হচ্ছে ঔষধের খরচটা খুব বেশিতে পড়ে না। সমস্যা হয় যেটা সেটা হচ্ছে সে হচ্ছে একমাত্র আর্নিং মেম্বার, তার পরিবারটা একদম বসে যায়, কারণ তার পরিবারের থাকা খাওয়ার খরচটা সরকার বিয়ার করবে না, এবং তাকে দেখাশোনা করার জন্য হয়তো আরো দুইজন কর্মক্ষম লোক যারা কাজ করে এই সংসার কিছু উপার্জন করতে তারাও কিন্তু একসময় মানে তার জন্য সময় খরচ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের আর্থিক বার্ডেনটা প্রত্যেকের পরিবারে কিন্তু অনেক বড় আকারে দেখা দেয়। আর স্ট্রোকের মেইন জিনিস যেটা সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে সে হয়ে যাচ্ছে মানে আর কাজ করতে পারে না, দ্বিতীয় কথা যেটা তার পিছনে আরেকজন মানুষ বা কয়েকজন মানুষ খাটতে হয়, তৃতীয় কথা যেটা সেটা হচ্ছে দীর্ঘ মেয়াদী চিকিৎসা তাকে দিতে হয়। এছাড়া আমি বলবো যে হসপিটাল খরচটা আসলে খুব বেশি না, সেটা নিয়ে খুব বেশি মানে কাউকে খুব সাফাই করতে হয় এমন না, সরকারি ব্যবস্থাপনা এগুলো হচ্ছে বাংলাদেশে ভালোই
থাকে। বেসরকারি ভাবেও তো চিকিৎসা হচ্ছে তাই না?
জি জি জি, বেসরকারি ভাবে চিকিৎসা করতে গেলে সেটা তো একটু কস্টলি।
ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমানের কথা বলেছেন যাতে স্ট্রোকের ঝুঁকিটা কম হতে পারে, তো দেখা যায় কর্মজীবীরা অফিসে গিয়ে চেয়ার টেবিলে বসে কাজ করেন, কোনো শারীরিক মুভমেন্ট হয় না তাদের, অনেকে মাদক গ্রহণ করে থাকে, অনেকে সিগারেট খান, এছাড়া কিছু বদভ্যাসও থাকতে পারে। তো এসবের ক্ষেত্রেও কি ব্রেন স্ট্রোকের ঝুঁকি থাকতে পারে?
একটা মাদক নেওয়ার ব্যাপারটা যেটা বলবো সেটা হচ্ছে যেমন ধরেন এখন বাংলাদেশে ইয়াবার দিকে ঢুকেছে মানে যুব সমাজ, এটা তো এমফিটামিন এক সময় এটা ইউজ করা হয়েছে হচ্ছে মানে পরীক্ষার আগে আগে ঘুম না আসার জন্য এমফিটামিন খেলে বা ইয়াবার যেটা এখন নেটে এমফিটামিন একটু পরিবর্তিত আর কি, সে খুব ইয়া ফিল করে মানে তার ঘুম আসবে না, মানে সবকিছু খুব ভালো লাগবে, খুঁজাটা থাকবে না, এটা কিন্তু একটা উত্তেজনা বৃদ্ধি পায় এবং তার এই রক্তনালীর স্পাজম হয়, রক্ত চলাচল তখন বন্ধ হয়ে যায়, স্ট্রোক হতে পারে, হার্ট বিটটা অনেক বেড়ে যায়, হার্ট অ্যাটাক হতে পারে। আর যেমন যারা ইয়া নিচ্ছে যে মাদক বলতে, যেমন অন্য অন্য অ্যালকোহল তো বাংলাদেশে খুব একটা নেই বলে আমার জানা নাই, খুব কমই নেই। আর থাকে হচ্ছে এই যে গাঁজা তরল ভাঙ বা অন্য অন্য ইয়াগুলো, এগুলো একটা শ্রেণী নেয় কিন্তু। এবং সেগুলোতে যেটা হয় সেটাতেও তাদের এই যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারে, প্রবলেম হয়, রক্তনালীর ক্ষতি হয়, এবং তার যে ইয়াগুলো যে কেমিক্যালসগুলো আছে সেগুলো রক্তনালীর ক্ষতি করে, সেগুলো তো হয়। আর আসলে আমাদের দেশে আমি যদি বলি যে এই ইয়ার জন্য আমাদের ড্রাগস এর জন্য স্ট্রোকটা খুব বেশি হয় এমন না, ধরেন আমাদের অন্যান্য লাইফস্টাইল এর ব্যাপারে যদি আপনি জানতে চান, যদি অনুমতি দেন আমি একটু ইয়েটা বলি যে আমাদের আমাদের রাতের ঘুমটা আমি কি একটু বলবো এই ব্যাপারে?
হ্যাঁ নিশ্চয়ই 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 বলি।
হ্যাঁ আমাদের রাতের ঘুমটা নিয়ে আমি একটু বলি যে আমি এটা নিয়ে আমার একটা স্টাডিও আছে যে রাতে ঘুমটা হওয়া উচিত কিন্তু 10টার মধ্যে।
জনাব ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, আজ আর আমাদের হাতে সময় নেই, স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। ব্রেন স্ট্রোক নিয়ে আলোচনায় রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, স্ট্রোক বর্তমান সময়ের একটি অন্যতম রোগ, এতে আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটতে পারে। স্ট্রোক হলে অনেক সময় পক্ষাঘাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আসুন আমরা স্ট্রোকের ব্যাপারে সতর্ক থাকি। শ্রোতা বন্ধুরা, কথা হবে আবারও আগামী সপ্তাহে, সে আসরেও আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে রাখছি।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 12 জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, দুর্ঘটনা নিছকই দুর্ঘটনা, আইন নিজের হাতে তুলে নেবেন না বললেন প্রধানমন্ত্রী প্রথম আলো, ভোট চুরি করলে জনগণ ছাড় দেয় না মানব জমিনের শিরোনাম, ভয়ঙ্কর মাদক আইসের বিস্তার হচ্ছে দ্রুত ইত্তেফাকের খবর, আর যুগান্তর লিখেছে ভয়ঙ্কর অপরাধে ভাড়া খাটে কিশোর গ্যাং, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত প্রবাসীদের পাসপোর্ট বাতিলের উদ্যোগ কালের কণ্ঠের শিরোনাম। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। দেশে একদিনে করোনার কবলে 1,94,000 ভয় ধরাচ্ছে অ্যাক্টিভ কেস, সংবাদ প্রতিদিন। তাঁকে ভয় পাচ্ছে সরকার, সাগর মেলা কমিটি নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পাল্টা ববি আনন্দবাজার পত্রিকা, বুস্টার ডোজে কাজ হবে না, কোভিড ঠেকাতে চাই নতুন টিকা দাবি করল WHO, আজকালের শিরোনাম।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক মানবজমিন এক খবরে লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি করলে জনগণ তাদের ছেড়ে দেয় না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে অতীতে যারা ছিনিমিনি খেলেছে তারা তাদের শাস্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতা থেকে হটিয়েছে। অন্য এক খবরে প্রথম আলোতে লেখা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ঘটনার নিছকই দুর্ঘটনা, কাজেই কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, দোষ কার সেটা পরে দেখা যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে চালককে মারা উচিত নয়।
নির্বাচনী সহিংসতা, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্নভাবে প্রতিদিন হত্যার ঘটনা পত্রপত্রিকার পাতায় বিশেষ স্থান দখল করে নিচ্ছে। আজকের যুগান্তর সহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে, নাটোরে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার দিবাগত রাত 3:30 দিকে নাটোর রাজশাহী মহাসড়কের তকিয়া এলাকার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যুগান্তরের অন্য এক খবরে কিশোর গ্যাং সম্পর্কে ভয়ঙ্কর প্রতিবেদন ছাপা হয়েছে। এতে লেখা হয়েছে, রাজধানী সহ দেশে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে। তল্লাশি ও গ্রেফতার অভিযান সহ নিরাপত্তা বাহিনীর নানা পদক্ষেপেও কিশোর গ্যাং কালচার দমানো যাচ্ছে না। গ্যাংয়ে জড়িত কিশোররা দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। আগে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারামারি সহ নানা ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়ত, কিন্তু ভাড়াটে হিসেবে তারা এখন মানুষ হত্যার মতো অপরাধে যুক্ত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এমন তথ্য রয়েছে। 13 ডিসেম্বর মিরপুরে টপ10 পোশাক কারখানার কর্মচারী শাহাদাত হোসেন হাসিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। শুধু এই একটি বা দুটি ঘটনা নয়, দেশের বিভিন্ন স্থানে ভয়ঙ্কর অপরাধে ভাড়ায় খাটছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গ্যাংয়ের পেছনে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ও পেশাদার সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতাকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন জরুরি। পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে এখনই কিশোর অপরাধের লাগাম টানতে হবে, তা না হলে দিনে দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তারা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাজ ও পরিবারের সমন্বিত উদ্যোগ ছাড়া কিশোর গ্যাং কালচার কোনোভাবেই নির্মূল করা সম্ভব নয়।
ওই প্রতিবেদনে আরো লেখা হয়েছে, সাবেক আইজি নূর মোহাম্মদ বলেন, সংশোধনাগার থেকে আরো ভয়ঙ্কর হয়ে বের হয়, পরিস্থিতি যে ভয়াবহ তাতে কোনো সন্দেহ নেই, তবে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে রাখতে হলে সবার সম্মিলিত প্রয়াস জরুরি। পরিবার, সমাজসহ সবাই মিলে কাজ করলে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নেহাল করিম যুগান্তরকে বলেন, গ্যাংয়ে জড়িত কিশোররা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়, তাদের কেউ কেউ বড় ভাইদের নির্দেশনা পালন করে। আধিপত্য বিস্তার, মারামারি, মাদক সেবন ও মাদক ব্যবসা তো আছেই। মানবাধিকার বিশেষজ্ঞ, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির মহাসচিব নূর খান লিটন বলেন, কিশোর গ্যাং কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সে সম্পর্কে নিয়ন্ত্রণকারীদের মূলত কোনো ধারণা নেই। আর ইত্তেফাকের এক খবরে বলা হয়েছে, ভয়ঙ্কর মাদক আইসের বিস্তার হচ্ছে দ্রুত।
ফেসবুক, ইউটিউবে অপপ্রচার, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত প্রবাসীদের পাসপোর্ট বাতিলের উদ্যোগ, কালের কণ্ঠের এই শিরোনামের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেসব প্রবাসী বাংলাদেশি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের সবার পাসপোর্ট বাতিল করা হবে। আজ বুধবার আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এই তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। চীন বিরোধী অবস্থানই চাবি কাঠি, টানা পড়েন কাটিয়ে ফের কাছাকাছি ভারত কানাডা। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক যে অচল অবস্থা তৈরি হয়েছে, গত কয়েক বছরে সেই স্থিতাবস্থা এবার কাটতে চলেছে, তেমনই ইঙ্গিত দিলেন কানাডার ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিশারা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানালেন, নতুন করে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী দুই দেশের রাষ্ট্রপ্রধানই। মনে করা হচ্ছে চীন বিরোধী অবস্থানই হয়তো দুই দেশের নৈকট্যকে বাড়াতে সাহায্য করবে।
বুস্টার ডোজে কাজ হবে না, কোভিড ঠেকাতে চাই নতুন টিকা, দাবি করল WHO। দৈনিক আজকালের এই খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাসের একের পর এক প্রজাতি তৈরি হচ্ছে আর তার জেরে আসছে নতুন নতুন সংক্রমণের ঢেউ। বিভিন্ন দেশে এরই মধ্যেই টিকার দুটি ডোজের পরেও বুস্টার ডোজ দেওয়া চালু হয়ে গিয়েছে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু মনে করছে এতে কাজ হবে না। টিকার বুস্টার ডোজ কোভিড সক্রিয়ভাবে ঠেকাতে পারবে না, বরং নতুন টিকা তৈরি করতে হবে, তাতেই রোখা যাবে করোনা ভাইরাস। কোন টিকা কোভিডের বিরুদ্ধে কতটা কার্যকর এসব পরখ করে দেখার জন্য একটি কমিটি তৈরি করেছে হু। আর সংবাদ প্রতিদিনের একটি খবরের শিরোনাম করা হয়েছে এরকম, দেশে একদিনে করোনার কবলে 1,94,000, ভয় ধরাচ্ছে অ্যাক্টিভ কেস।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা ফাতহের 21 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি, কাজেই আজ আমরা এই সূরার 22 থেকে 25 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই 22 ও 23 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু লাওয়াল্লাউল আদবারা সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা সুন্নাতাল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল
আর যদি কাফেররা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তারা অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে, তারপর তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। এটাই আল্লাহর বিধান যা পূর্ব থেকেই চলে আসছে, আপনি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবেন না।
গত কয়েক আসরে আমরা হুদাইবিয়ার সন্ধি নিয়ে আলোচনা করেছি। মক্কার মুশরিক সর্দার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ সময় কেউ কেউ রাসূলুল্লাহ ও মুসলমানদের এই বলে ভর্ৎসনা করছিল যে তোমরা নিজেদের দুর্বলতার কারণে এই সন্ধি চুক্তি করতে বাধ্য হয়েছ, যদি হুদাইবিয়ায় যুদ্ধ হতো তাহলে তোমরা পরাজিত হতে। এই দুই আয়াতে ওই ভর্ৎসনার বিপরীতে মুসলমানদের মানসিক শক্তি যোগানো হয়েছে। বলা হয়েছে, এ ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই, বরং এসব বাতুলতা মাত্র। প্রকৃতপক্ষে যখন ইমানদার ব্যক্তিবর্গ পার্থিব স্বার্থ, বিভক্তি ও মতপার্থক্য পেছনে ফেলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য করে, তখন আল্লাহর বিধান হচ্ছে তিনি এমন ইমানদার ব্যক্তিকে শত্রুর বিরুদ্ধে বিজয় দান করবেন।
বদর ও আহজাবের যুদ্ধে আল্লাহর এই প্রতিশ্রুতি
বাস্তবায়িত হয়েছে। ওই দুই যুদ্ধে হাতে গোনা কয়েকশো ইমানদার ব্যক্তি আল্লাহর সাহায্য নিয়ে মুশরিকদের বিশাল বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছেন। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে সে প্রকৃতপক্ষে নিজেকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত করে এবং তাঁর অভিভাবকত্ব থেকে নিজেকে বের করে নেয়। দুই, মিথ্যার উপর সত্যকে এবং কাফিরদের বিরুদ্ধে মুমিনদেরকে বিজয়ী করা আল্লাহ তাআলার সুস্পষ্ট বিধান। তিন, আল্লাহর বিধানের কার্যকারিতা স্থান কাল ও পাত্রের ঊর্ধ্বে, কাজেই এই বিধান সময়ের বিবর্তনে কখনো পুরনো হয়ে যায় না।
এবারে সূরা ফাতহের ২৪ ও ২৫ নম্বর আয়াতের দিকে দৃষ্টি দেব। দেখা যাক এই দুই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন।
هُمُ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْيَ مَعْكُوفًا أَنْ يَبْلُغَ مَحِلَّهُ وَلَوْلَا رِجَالٌ مُؤْمِنُونَ وَنِسَاءٌ مُؤْمِنَاتٌ لَمْ تَعْلَمُوهُمْ أَنْ تَطَئُوهُمْ فَتُصِيبَكُمْ مِنْهُمْ مَعْرَضَةٌ بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما।
আর তিনি হুদাইবিয়ায় তাদের উপর তোমাদের বিজয়ী করার পর মক্কার ভেতরেও তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন। আর তোমরা যা কিছু করো আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা। তারাই তো কুফুরি করেছিল এবং বাধা দিয়েছিল তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশ করা হতে, ও তোমরা কুরবানির জন্য যে পশুগুলো নিয়ে এসেছিলে তা কুরবানির স্থানে পৌঁছাতে। আর যদি মুমিন পুরুষরা ও মুমিন নারীরা না থাকতো, যাদের সম্পর্কে তোমরা জানো না যে তোমরা অজ্ঞাতসারে তাদেরকে পদদলিত করবে, ফলে তাদের কারণে তোমরা অপরাধী ও দোষী সাব্যস্ত হতে, যাতে আল্লাহ যাকে ইচ্ছে নিজ অনুগ্রহে প্রবেশ করান। যদি মুমিন ও মুশরিকরা পৃথক হয়ে থাকত, তবে অবশ্যই আমি মক্কার অধিবাসীদের মধ্যে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই দুই আয়াতে হুদাইবিয়ার সন্ধির দুটি গুরুত্বপূর্ণ দিকের কথা উল্লেখ করা হয়েছে। এর একটি হচ্ছে, তাদের বিরুদ্ধে তোমাদের বিজয় যা অর্জিত হয়েছিল কোন রকম যুদ্ধ ও রক্তপাত ছাড়াই, কারণ যদিও তোমরা তাদের ভূখণ্ডে অবস্থান করেছিলে এবং মুশরিকরা ইচ্ছা করলেই তোমাদেরকে ধ্বংস করে ফেলতে পারত, কিন্তু রসুলের হাতে হাত রেখে তোমাদের বায়াত গ্রহণের পর তাদের অন্তরে এমন ভীতির সঞ্চার হয়েছিল যে তারা নিজেরাই শান্তির প্রস্তাব দিয়েছিল। দ্বিতীয় বিষয় হল, তখনও মক্কা শহরে কিছু মুসলমান বসবাস করছিলেন যারা নানা কারণে হিজরত করে মদিনায় যেতে পারেননি। যদি আল্লাহ তাআলা মক্কায় হামলার নির্দেশ দিতেন, তাহলে তোমাদেরকে সেসব মুসলমানদের উপরও হামলা চালিয়ে তাদেরকে হত্যা করতে হতো, কারণ যুদ্ধের মধ্যে মুশরিকদের থেকে মুসলমানদের পৃথক করা তোমাদের পক্ষে সম্ভব হতো না এবং এজন্য তোমাদের আজীবন ধিক্কার শুনতে হতো।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, কখনো কখনো সন্ধি বিজয়ের সমতুল্য হয়। অবশ্য সেটি তখনই সম্ভব হবে যখন সমাজের প্রজ্ঞাবান ও ইমানদার নেতারা সার্বিক দিক বিবেচনায় শান্তি প্রতিষ্ঠাকে সমাজের বৃহত্তর কল্যাণ বলে মনে করবেন। দুই, মক্কা শহর শুধুমাত্র এই শহরের অধিবাসীদের জন্য নয়,
আল্লাহর ঘর জিয়ারত করার উদ্দেশ্যে কেউ যদি এই নগরীতে প্রবেশ করতে চায় তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। ৩. যুদ্ধের সময় নিরাপরাধ ও বেসামরিক নাগরিকদের জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। শত্রুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য নির্বিচারে যা খুশি তাই করা বা যাকে খুশি তাকে হত্যা করা যাবে না। ৪. সবসময় সতর্ক থাকতে হবে যাতে শত্রু কোনো অজুহাত খুঁজে না পায়। মুসলমানদের বদনাম হতে পারে বা পরবর্তীতে তাদেরকে লজ্জার মধ্যে পড়তে হতে পারে, এমন কোনো কাজ করা যাবে না।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া যিদ ওয়া বারিক আলা আলি মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ।
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও কয়েকটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের সেনাবাহিনীর উপপ্রধান বলেছেন, ইরানের সঙ্গে পারবে না জেনেও দখলদার ইসরায়েল চেঁচামেচি করে যাচ্ছে। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের কয়েকটি বহরে একের পর এক বোমা হামলা, মার্কিন সেনা বিতাড়নের লক্ষ্য। কোভিড ১৯ উচ্চ ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের ঢাকা ও রাঙামাটি জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। ভারতের মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, উত্তরপ্রদেশে অখিলেশ মুসলিম রাজনৈতিক নেতৃত্বের বিরোধী। এবারে আরও কিছু খবর। গতকাল উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে নিশ্চিত করেছে পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাটি সরাসরি পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আজ জানিয়েছে, যখন আমেরিকার সঙ্গে সামরিক উত্তেজনা চলছে তখন এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হল। এর মধ্য দিয়ে দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার ক্ষেত্রে কিম জং উনের দৃঢ় মনোভাব ফুটে উঠেছে। আমেরিকার সঙ্গে ইউক্রেন বিষয়ক আলোচনার প্রথম পর্বের আলোচনায় আশাবাদী হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়ে বলেছেন, দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে আরও আলোচনার প্রয়োজন। সোমবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে ইউক্রেন বিষয়ক আলোচনা হয়। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.